ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্যারেড ময়দানে অনুষ্ঠিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে দেশ বরেণ্য প্রখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ পবিত্র কোরআন থেকে তাফসির করেন। তাফসির মাহফিলের এ ক্যাসেটটি প্রযোজনা করেছে সিএইচ প্রোডাক্ট ঢাকা। লক্ষ লক্ষ জনতার এই বিশাল মাহফিলের শেষ দিনে এখন পবিত্র কোরআন থেকে তাফসির করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী। হজরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী,
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
জোরে সোরে মহব্বতের সাথে বলেন: আল্লাহুম্মা
بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع صلو علیہ قدموں میں تیری گرتا، گلیوں میں تیری پھرتا، گاہے زار زار روتا، گاہے بے قرار ہوتا. بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے، میرا جہاں سے سیا طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہم کشف الدجا بجمالہم حسنت جمیع خصالہم صلو علیہم. مولا میرے خبر لو برباد تو ہو چلا کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ العلا بکمالہم کشف الدجا بجمالہم حسنت جمیع خصالہم صلوا علیہ وآلہ. اللہم آمین. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین. رب العالمین پانچ دن ব্যাপী قرآن کریمের তাফসীরের মাহফিল আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে তোমার দরবারে কয়েকবার দুরুদ ও সালাম পড়ে হাত তুলেছি. মেহরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও. তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমেন মুমেনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও. রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন এবং যারা শোনার জন্য এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ. ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে. রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. محترم صاحب صدر حضرات علماء کرام সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারকা তাআলা আজকের এই বিশাল জনসমুদ্র সৃষ্টি করেছেন তার কোরআনে করিমের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ এ মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি. আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ. আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই. আপনারা শুনতে পাচ্ছেন মটমট করে কিছু ভাঙার আওয়াজ, তার মানে হচ্ছে নিরাপত্তা বেষ্টনী যেখানে যা দেওয়া হচ্ছিল সেগুলো ভেঙে মানুষের স্রোত এই মহাসমুদ্রের ভিতরে প্রবেশ করতে চাচ্ছে. আপনারা তাদেরকে সুযোগ করে দেন. কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, যদি অন্য ভাইদের জন্য তুমি যদি জায়গা করে দাও তোমার জায়গা আল্লাহ জান্নাতের ভিতরে প্রশস্ত করে দিবেন. তো মাহফিলের এ মঞ্চের দিকে সব বসা অবস্থায় দাঁড়িয়ে নয়, বসা অবস্থায় একটু চেপে আসেন. শীতের রাত একটু গায়ে গায়ে ঠেসে ঠেসে বসলে এমন কোনো কষ্ট হবে না, কি বলেন ভাই, কষ্ট হবে? হ্যাঁ, একটু চেপে চেপে সবাই নড়ে চড়ে বসেন, তাতেও সব হবে. একটু নড়ে চড়ে জায়গা দেন, একটু নড়েন চড়েন, হরকতে বরকত হবে. আর এই ফাঁকে এই যে আমার এই পেছনে যে জায়গা আছে, আমি নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করছি এই জায়গা ছেড়ে দেন, মানুষকে বসতে দেন, নিরাপত্তার প্রয়োজন নাই. নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে. কার হাতে? আপনারা সব কাছে কাছে আসেন আর একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বন্ধুগণ, বিগত পাঁচ দিন ধরে, বিগত চার দিন এবং আজকে পঞ্চম দিন কোরআনে কারীমের তাফসীর শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সুন্দর আবহাওয়া সৃষ্টি করেছেন এবং হাজারো বাধা বিপত্তি, ছোটখাটো ষড়যন্ত্র, সব রকমের সব কিছুকে উপেক্ষা করে কোরআনে কারীমের মাহফিলকে আল্লাহ পাক যে কামিয়াব করেছেন, এজন্য কামিয়াবির দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। এজন্য আমরা ওই মহান আল্লাহ জাল্লা জালালহু তাঁর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, অত্যন্ত মহব্বতের সাথে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আলোচনায় বলেছিলাম সেই প্রথম দিনেও যে কোরআনে কারীম দিয়েই আল্লাহ পাকের হাবিব সেই বর্বর যুগে কুসংস্কারাচ্ছন্ন যুগের লোকগুলিকে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে করেছিলেন? সে যুগের মানুষগুলি কিন্তু বেকুব ছিল না যত বেকুব আমরা মনে করি, যত বেকুব আমরা মনে করি তত বেকুব তারা ছিল না, অত নির্বুদ্ধি তারা ছিল না। তাদেরও জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সব ছিল। তাদের জ্ঞান বুদ্ধি কত ছিল, কতখানিক ছিল, এ কথার দ্বারা আপনারা বুঝবেন যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে গিয়েছে, পরে ওই রাস্তায় লোক এসে বালুকণার ভেতরে মানুষের পদচিহ্ন দেখে বলে দিতে পারত এই লোকটি কোন কবিলার লোক, কোন গোত্রের লোক, তাও তারা বলতে পারত। উট এবং ঘোড়ার পায়ের চিহ্ন দেখে ওরা বলতে পারত এটা পুরুষ জাতীয় ঘোড়া বা উট, না স্ত্রী জাতীয় উট বা ঘোড়া। পায়ের চিহ্ন দেখে বলতে পারত এগুলি কি বেকুবের লক্ষণ না বুদ্ধিমানের লক্ষণ। তারপরে শুধু পুরুষ নয়, তাদের নারীরাও কত প্রজ্ঞাসম্মত ছিল, কত বুদ্ধি তাদের ছিল, এই কথার দ্বারা আপনারা বুঝতে পারবেন। সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস, খুব নাম করা কবি ছিল। তার কবিতার বই সাবাই মুআল্লাকা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার, উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায়, সেখানে আধুনিক শিক্ষার উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয়। এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু। একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে, বলছে তারা দুজন ছিল সংখ্যায়, বলল যে তোমাকে আমরা হত্যা করব। ইমরাউল কায়েস যখন দেখলো যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই, তখন সে বলল, দেখো তোমরা তো আমাকে মারবে, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে, মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে। কি খবর? বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে দুটিকে গিয়ে বলবে, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, বাস এই কথাটুকুন বলে দেবে। তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না, সুতরাং মারতে অসুবিধাটা কি। তারা মেরে ফেলল। মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা, তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো, তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন, সেটা হলো এই, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো, তোমরা কাঁদছো কেন? কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে। কয় কি করে বুঝলে? কয় এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠিয়েছেন, খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কি করে বোঝা গেল? এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমার পিতা, তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না, ঘুমায় না, বিদেশে গেছে, কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে? মেয়ে দুটি বলছে, দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, এর দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সম্মুখে উপস্থিত। এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতী, কতখানি তারা ব্যুৎপত্তি সম্পন্না ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত, পুরুষ তো দূরের কথা। তো জ্ঞান বুদ্ধি সবই ছিল, সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, ব্যভিচার করত, একটি জিনিসের অভাবে, কয়টি জিনিসের অভাবে? সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে ওহির জ্ঞান ছিল না। ওহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই ওহির জ্ঞান নাই, যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না, কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না। আমার বন্ধুগণ, সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি, উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রে এই করেছি, সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল, চুরি করত, তারা লেখাপড়া জানতো না। আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস। সে যুগে যারা ডাকাতি করত তারা লেখাপড়া জানতো না, আজকের যারা ডাকাত তারা কমসে কম বিএ পাস। আগের যুগে, সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানতো না, আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে। অগ্রগতি উন্নতি এতটুকু হয়েছে, কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গত চার দিন আপনাদের সামনে কোন সুরা আলোচনা করেছি? সুরায় ফোরকান। আমি সুরাটিকে শেষ করতে পারবো না, মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না, যেহেতু সময় নেই, আজকেই তো শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বেছে নিয়েছি সুরায় ফোরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন। খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন, সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব। এই ফর্মুলা দিয়েই জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন, একটি আর্থসামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল এই কোরআনে কারিমের মাধ্যমেই রাসূলে পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম।
আবক মুফিজুর রহমান সাহেব আমাকে খবর দিলেন, ওনার কাছে খবর এসেছে যে মানুষ ভিড়ে এবং চাপে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি যেখানে আছেন সামনের দিকে বাড়ার কোনো চেষ্টা করবেন না, রাস্তায় থাকেন, ড্রেনের পাশে থাকেন, গাছের উপরে থাকেন, ছাদের উপরে থাকেন, যেখানে থাকেন সেখানে বসে পড়েন। রাস্তা তো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া এসব রাস্তায়, এ মাহফিলের চারদিকের সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে আপনারা রাস্তার উপরে বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়াতে গেলেই মানুষের চাপে হেলাদোলা করবেন, পড়ে যাবেন, হাত পা ভেঙে যাওয়ার প্রাণান্তকার দশা হওয়ার সম্ভাবনা হবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, মেহরবানি করে কোরআনের সম্মানে, এ মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আর মোটেই চাপাচাপি করবেন না, কেউ কথা বলবেন না, আর দাঁড়াবেনও না। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি।
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
صدق الله العظيم أتيب بركت شالي شي مهان شطة جني آكاش شموهوكي বুর্স দিয়ে, বুর্স সমূহ দিয়ে যিনি সংস্থাপন করেছেন, বুর্জ স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন আর আলোকমণ্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল্লাইলা ওয়ান নাহারা খিলফা, আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন। লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায়, জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায়। শুকর আদায়কারীর জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। এখানে বুর্জ শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য। প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই বারোটি কক্ষপথকে। কোনো কোনো মুফাসসির এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তিনি তারা ব্যাখ্যা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন, কত সুন্দরভাবে করেছেন, তার ব্যাখ্যা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ পাক বলছেন,
ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়াযায়্যানাহা লিন-নাযিরিন,
আমি আকাশে বহু সংখ্যক সুদৃঢ় বুর্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা অত্যন্ত সুসজ্জিত করে, সুদৃশ্য করে আমি স্থাপন করেছি, সুন্দর করে স্থাপিত করেছি। মহাশূন্য, এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, বিজ্ঞানীদের কাছে আজও পর্যন্ত তার কোনো হিসাব মেলেনি। মহাশূন্যে আল্লাহ পাক, মহাশূন্যের মহাবিশ্ব, বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে, যে মহাশূন্য আল্লাহ পাক মহাস্রষ্টা কি করে রেখেছেন, একটি বিশাল এক বিস্ময়ের কারখানা। সেখানে রয়েছে মিল্কি ওয়ে, যাকে বলা হয় ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 20,000 কোটি তারকা রয়েছে এই মিল্কি ওয়ের ভেতরে, ছায়াপথের ভেতরে। আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না, সমুদ্র সৈকতের বালুকণা গণা তবুও সম্ভব, কিন্তু আকাশের তারকারাজি গণা সম্ভব নয়। এখন আল্লাহ পাক সেই মহাশূন্যের ভেতরে সৃষ্টি করে রেখেছেন এই ছায়াপথ। ছায়াপথের ভিতরে আছে যে তারকাগুলি, বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকাগুলি, এত বিরাট বিরাট তারকা আছে। আগে তো ওনারা বলেছিলেন পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বিরাট সূর্য ছিল তাদের কাছে বিস্ময়। এখন তারা বলছেন না, মিল্কি ওয়ের ভিতরে যে সমস্ত তারকার সন্ধান আমরা পেয়েছি, সে সমস্ত তারকা এত বড় বড় বিরাট দানবের মতো, যে ওর এক একটা তারকার ভেতরে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম অন্তত 3 কোটি সূর্যকে একটা তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ, কি বিশাল কাণ্ড। এখন এই তারকা, এই গ্রহ এবং উপগ্রহ রাজি মহাশূন্যে সব পরিভ্রমণ করছে, কেউ কিন্তু দাঁড়িয়ে নাই। বিজ্ঞানীরা বলছেন, কেউ বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় না পৃথিবী ঘোরে, কেউ কয় না ওই চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরা মিলে সবাই ঘুরি। এখন আসলে বিষয়টা কি, কে ঘোরে আর কে ঘোরে না, আসল কথাটা নিতে হবে কোরআনের কাছ থেকে। কার কাছ থেকে? ওই চন্দ্র সূর্যের স্রষ্টা যিনি, মহাবিশ্বের স্রষ্টা যিনি, তিনি বলতে পারবেন যে আসলে ঘোরে কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ, মহাশূন্যের পরে যা কিছু আছে সব সন্তরণশীল, সব গতিশীল, কেউ দাঁড়িয়ে নাই, সব সাঁতার কাটতেছে, সব ছোটাছুটি করছে, ছোটাছুটি করছে, তা আবার এত দ্রুত গতি, এক একটা যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো না, ভীষণ তীর্যক গতিতে সব ছুটছে তো ছুটছে, কিন্তু ওখানে আবার কোনো ট্রাফিক পুলিশ নাই। আছে নাকি ট্রাফিক পুলিশ আমাদের দেশে রাস্তাঘাটে? কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক সিগন্যাল লাইট, একদিকে ট্রাফিক পুলিশের হাতছানি আর একদিকে ট্রাফিক লাইটের চোখ রাঙানি, এরপরেও অ্যাক্সিডেন্টের অভাব নাই, ঠিক কিনা কর?
বেচারা বেবি ট্যাক্সি গরিব মানুষ রাস্তার এক পাশ দিয়ে যায়, আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে, গরিব বেচারা বেবি ট্যাক্সি তিন ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করে। আমাদের ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট, ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ওই মহাশূন্যে কোনো সিগন্যাল লাইট নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, এই বিশাল চাঁদ, এই বিশাল সূর্য, এবং সূর্যকে গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা, অথচ অ্যাক্সিডেন্ট নাই। আছে অ্যাক্সিডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমারেখা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, লাশ্শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকী ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি, ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব ছুটবে, আর ছুটবে, কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না, যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকা রাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম, তাকিয়ে দেখো। বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না, খালি চোখে ধরা পড়ে না। ওই তারকা এত ঊর্ধ্বে, ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই, সুবহানাল্লাহ। অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 186,000 মাইল। এই এক এর সেকেন্ড এক, আপনার একে বলা হয় লাইট ইয়ার, আলোক বর্ষ। এই হিসাবের সেকেন্ড, এই হিসাবের মিনিট, এই হিসাবের সপ্তাহ, মাস এবং বর্ষ, এরকম অসংখ্য লাইট ইয়ার আলোক বর্ষ চলে গিয়েছে, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই, তাহলে সেই তারকা কোথায়? সুবহানাল্লাহ। পড়েন, যারা একটু আল্লাহরে গাইল দিতে পারে, একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে, তা আবার তার আবার হিরো হয়ে যায়। দেখছেন না অবস্থা, হিরো হয়ে যায়, ওরা বলে আল্লাহ নাই, আকাশ দেখে বলে যে মহাকাশ, আসলে তো মহাকাশ না, ওটা অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায়, আসলে আকাশ বলতেও কিছু নাই। এরপরে ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন, তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন, মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম, মুসলমানেরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানেরা যাকে গড বলে, আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই, পাই নাই। আমি বলি বেকুব, আল্লাহ রে তুমি দেখবা, তুমি তো তোমার নিজের শরীরও দেখো না, তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন, তোমার পিঠটা দেখতে কেমন, তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন, তা কি জিন্দগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন? নিজের শরীরে দেখতে পাও না, আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও, দারুণ দুঃসাহস পোষণ করতেছ। আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি, এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায়, তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা, এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে, স্পেস মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি, এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন, আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন। সুবহানাল্লাহ, আল্লাহ কত বিরাট, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি, ওয়াজআলা ফীহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি, সেই প্রদীপটা হচ্ছে সূর্য। এই সূর্যটা হচ্ছে বিশাল, যা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য অবস্থান করছে, এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না, এত উত্তপ্ত। সূরায় নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন। তার তাপ এত বেশি যে পৃথিবীর কোনো কোনো জায়গায় সূর্যের তাপ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়, এত তাপ হয়। তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান, এই সূর্য দিয়ে জীব কুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক। এই সূর্য, বিজ্ঞানীরা বলেছেন, একটা বই আছে, লেখকের নাম আমার মনে নাই, ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন, এ বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে, লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে, স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন, তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত, আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত, গোটা পৃথিবী হিম শীতলতায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। অথচ একটা একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন, সুবহানাল্লাহ। পড়েন আবার চন্দ্র, চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন, এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত, আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা, তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চন্দ্রকে আল্লাহ পাক এভাবে রেখেছেন, সূর্যকে এভাবে রেখেছেন। আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের, যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে, ওই রশ্মিটা যদি লাগে, সৃষ্টি জগতের ক্যান্সার হবে, সৃষ্টি জগৎ মরে যাবে, বাঁচতে পারবে না, অসুখ করবে। সেজন্য ওজন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন, ওজন একটা স্তর, যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট। এই ওজন স্তরে ফাটল ধরেছে, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে, এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধুগণ, এটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আছে মুসিবত আছে সব তোমাদের হাতের কামাই করা, দুই হাতের কামাই করা, দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কেন হলো? কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড কালো ধোঁয়া আমরা বের করি, আমাদের মিল কল কারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়, এগুলিকে শোষণ করার জন্য, এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ। গাছ হলে মানুষের বন্ধু, আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না, এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি, অথচ আল্লাহ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সব কিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা, যে চাঁদটা কি?
ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লাম কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন। আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রিবেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিয়েছি।
আল্লাহ পাক বলেন,
আর আমি দিন এবং রাতকে একে পরস্পর পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না, এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব।
যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা
কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে,
রব্বানা মা খালাকতা হাযা বাতিনান সুবহানাকা ফাকিনা আযাবান্নার।
আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা এক ঘন্টা চিন্তা করে, এক ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এ সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا।
রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা, যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে, তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চালচলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাস, অত্যাচারী, এদের চালচলন এক ধরনের। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয়? নাকি একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্রভাবে,
কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলাম।
আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটাই দিতে পারবে না, আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটাই দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়, অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজার। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফর্জ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কিসের? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। যরেকন নউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে, তাদের জবাবে ইতফা বিল্লাতী হি আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সুরায় কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আবার এভাবে বলতেছেন,
وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ।
আল্লাহ পাক বলছেন যে যখন মোমিনেরা পরস্পর পরস্পরে মোমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মোমিনেরা যারা মোমিন বান্দা আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন,
والذين يبيتون لربهم سجدا وقياما।
রহমানের খাঁটি বান্দা তারাই, আরেকটি বৈশিষ্ট্য তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের আল্লাহর খাঁটি বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দা কাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়া সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মোমেন বান্দা আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা এভাবে বলেছেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআম।
আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে, আর তার আল্লাহকে ভয়ও করে। ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন
বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন।
আমার এই মোমেন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা,
তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে, আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কান্দতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো, গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কান্দে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কান্দে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ যা, আল্লাহ পাক বলবেন, তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়েতে তোমার কাছে কান্দতেছে, তোমার ভয়েতে কান্দে, জাহান্নামের ভয়েতে কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়েতে কান্দে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়েতে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেশ তো কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাশর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে, আরামের ঘুমকে হারাম করে কিভাবে কান্দতেছে তাকায় দেখ, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মানু ওয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে, এই ভয়েতে, জাহান্নামের ভয়েতে তারা কান্দে, এভাবে কাঁদতে থাকে, আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি দরে ঘুমায় না, একটু জাগো। ওয়াযুকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলাম, সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওিলা, তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজা আল্লা লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজা আল্লা সুবাতা ওয়াস ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন, রাতকে কি করেছেন আচ্ছাদন, রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা, যেহেতু প্রেম ভালোবাসা ঢোলপিটায় করা যায় না, ঢোলপিটায় প্রেম করা যায় যায় না, মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে। আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ, আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে, এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিস, এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে, আমার কাছে তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই, একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সেজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সেজদায় এমন ভাবে রসুল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রসুলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রসুল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে, হে রাসূল, আপনি এত কান্দেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত সকালবেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে রাসূলের পাক কষ্ট করতেন, জিজ্ঞাসা করতে এত ইবাদত কেন করেন, আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোনো গুনাহ আপনার নাই, তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কান্দেন কেন? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা ও আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকর গুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকর গুজার হব না? রাসূলুল্লাহ ভাবে কান্দতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন যে গুনাহ করেছি আমি, যত গুনাহ করেছি আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো, এই নেয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কান্দে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ গভীর রাতের কান্দাকাটি এই জন্য, আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হলো, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়া আকওয়াম কিলাম। আসল ব্যাপার হলো এই, প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্যে কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কানতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই, এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রেরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো, এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম বিল্লাইলে রহবানুন অবিন নাহারে ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে, সারাটা রাত তেলাওয়াত আর সেজদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার সামিল, এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়, আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে, এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য। এটা হলো দুই নম্বরের বৈশিষ্ট্য।
والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
রহমানের বান্দার খাঁটি বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ রব্বুল আলমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই, মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই, সে বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে।
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন, মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে, সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা, এই জন্য তার মন কাঁদতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না, আমার হিসাব করে যদি ভেস্তে দাও তাহলে তো ভেস্তে যাইতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ শিখায় দিয়েছেন বান্দা দোয়া কর
وَأَدْخِلْنَا الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ
আয় আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো। আবার হুজুর দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হিসাবে ইয়াসির সহজ হিসাব, আয় আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব, কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান, কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান, কাউকে যদি ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন। একটি পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই এই গুণাগুলি করেছিলি নাকি, এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন, বান্দা এইগুলি করেছিস নাকি। বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে, কলিজা ভয়তে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে, সে স্বীকার করবে রব্বুল আলামিন তুমি যা বলেছো আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে।
ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এ দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যম নীতি অবলম্বন করে চলে। তার মানে হলো পয়সা আছে বলেই এই পয়সা দিয়ে তারা মদ খায় না, জুয়া খেলে না,
মিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না। তারা অতিরিক্ত কোনো খরচ করে না, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না, দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালাম ওয়া আদাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি, বলে হ্যাঁ দেখুন তো আমার আমলনামাটা কত আছে, এখন হিসাব টিসাব করে আর তাড়াতাড়ি, এখন তো আর আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে, যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপস। এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজেকশন, তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখে উঠাইছেন, আজে কত নিছেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা টাবে চাবে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করিয়া, ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনে যত কথা বলছি, যত কাজ করছি সব তাতে লেখা থাকবে, তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে, তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে। এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টসদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতে ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমলনামা উঠে দিতে পারবেন নাকি? যারা বলেন পারবে কি না, নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গোনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত, তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়, এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এ ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যেটা আছে, যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বহিলি, আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরি করো না মোটে, কয় যে ঘষে দেখতেছি শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ইমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ কোরবানি করবেন, আপনি ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালাই দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকা করি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন, কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন, 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত, কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শামদার হবে, উল্টা চিন্তা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما
الرحمن الكاتب عند جرا تدير পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমান রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচাইতে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচাইতে বড় গুনাহ তিনটা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল বাকসরাসনা বলেছেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে তিনটি। একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচাইতে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচাইতে বড় গুনাহ। আর দু নম্বরের গুনাহ হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়েতে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর তিন নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট তিনটি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ সবচাইতে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছেই, একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবর আলার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে, বারো আনায় শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা, কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে। কি বলেন, করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمْ خَالِدِينَ فِيهَا أَبَدًا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামই হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নৌযুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে অনবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে? এত আস্তে জবাব দিলেন, তাহলে বোধহয় হচ্ছে দেশে। মাদ্রাসায় কো সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছেন? পান নাই। কেন পান নাই? কলেজ বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, মাদ্রাসা বন্ধ হয় না কেন? তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না। হত্যা পাপ, হত্যার পাপ তো দূরের কথা, মানুষ কোরআন শুনতে আসে, কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না। আমি জানতে পারলাম, এ মাহফিল আসার সময় জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোতৃমন্ডলী, মাহফিলের শ্রোতারা বাসে যখন আসতেছিল, সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ই পাটকেল মেরেছে বাসের উপরে, বহুত লোক সেখানে আহত তারা করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে? কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না। কেন হয় না? তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে কোরআনে কারিম পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়, সেখানে জানানো হয়, এই কথাগুলি পড়ানো হয়। যদি কেউ কাউকে হত্যা করে, জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না। এই জীবন জীবন নয়, পরকাল আছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। এই জন্য তারা এসব জানে বলে, এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায়, ঠিক কিনা বলে। কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না, মাদ্রাসা এবং মসজিদে, মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না, ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে, ঠিক কিনা কর? আমার ভাইরা, আজ বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে, এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয়, কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসির পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না, হয় সব পড়ানো হয় কিন্তু কোরআনে কারিমের তাফসির পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। যদিও এই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো, কোরআনের তাফসির পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো, ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো, তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তান আর গুন্ডা উপহার দিত না, খালিদ বিন ওলিদের মতো মুজাহিদ উপহার দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি। আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ, ছাত্র ছেলে পাঠাচ্ছে, ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাস করে আসবে, চাকরি বাকরি করবে, মা বাপের সুখ সুখের কারণ হবে, কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো। কি শিক্ষা হচ্ছে? এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। আপনারা অবাক হবেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা, কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা, নামাজের জন্য কোনো তাগিদ নাই। কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র, জোহরের আজান হয়ে যাবে, সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, এমন হুকুম আছে? আছে। এর পরেও ছেলেরা যে যতটুকুন ভালো আছে, ও তো বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া, ওরা লাঠি ঠাঙ্গা নিয়ে যে এর দূর আসে না, এই তো কপাল। কথা বুঝতে পেরেছেন? ওদের তো কিছু শিখানো হয় না, কিচ্ছু, অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না। নামাজের তাগিদ নাই, রোজার তাগিদ নাই, ও যেন একটা আলাদা জগৎ। যুবতী মেয়ে, যুবতী ছেলে, যুবক ছেলে পড়াশোনা করে কো এডুকেশন সহশিক্ষায়, একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে, একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে, কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে এদেশের একজন কবি বলেছিলেন, ডাকাতদের গ্রাম। এখন শুধু ডাকাত না, মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে, অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে। তাদের চরিত্র নষ্ট করার জন্য, ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের অভাব নাই, কোরআন হাদিসের অভাব আছে সেখানে, কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয়। যেমন লাল শালু একটা বই পড়ানো হয় কলেজে, পড়ানো হয়, আপনারা নাম শোনেন নাই, এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন, আমি দেখলাম তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন। এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, আমি পড়লাম, নিজে পড়েছি, যে দেশে যত যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না। এদেশে এই মোষ দাড়ি গোপ ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা, অথচ জমিনে শস্য নাই। জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো। একটা দুশ্চরিত্র খল নায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয়, ঠিক কিনা কর? যে কবি, ওই আগেই বলেছি, যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচাইতে বড় কবি। যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক, ঠিক কিনা কর? আর এক এই খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয়। যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে, সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ, তার নাম একটা মুসলমানই না। আবার আমাদের দেশে আল্লাহকে রসুলকে গালি দিতে হবে, দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামের। আবার রসুলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে, ঠিক কিনা কর? কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায়? এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন ইমাম খমিনি বেঁচে নাই, কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে। উনি অর্ডার করেছেন যেখানে পাও সেখানে হত্যা করো, ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাদতুম, ওরে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন ওর দশা হয়েছে এই, চেহারা সার্জারি করে টরিয়া, তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সে বাঁচিয়াও নাই মরিয়াও নাই এমন অবস্থা আছে। আমার ভাইরা, আমার মুসলমান, মুসলমান মদও যদি খায়, জেনাও যদি করে, রসুলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি ঠিকই, আমি মদ খাইছি, অন্যায় করেছি, আমি নামাজ পড়ি না, অন্যায় করেছি, কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে, ওরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো, ঠিক কিনা কর? সুতরাং আজকে এইভাবে করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এই ধরনের বই পড়িয়ে। এবং এক শ্রেণীর শিক্ষক আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে অপ্রাসঙ্গিক ভাবে ইসলামকে গালাগালি করে, আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়, বরদাস্ত করতে পারি না। বলি বন্ধুরা, ইসলাম যদি ভালোই না লাগে তাহলে নামটা মুসলমানি নাম রাখছেন কেন? ঘোষণাটা দিয়ে দেন, আমরাও জানাজা না পড়াবার হাত থেকে বেঁচে যাই, ঠিক কিনা? সুতরাং এরা ওই জায়গায় বসে আছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াক্তুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা হত্যা থেকে বিরত থাকে, মানুষকে হত্যা করে না। ওয়ামান ইয়াফ ওয়ালা ইয়াজুনুন, আর তারা ব্যভিচার করে না, জেনা ব্যভিচার করে না। জেনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। জেনা করা তো দিনের কথা, আল্লাহ পাক বলছেন জেনার নিকটবর্তী হয় না। জেনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে? জেনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে, তা হচ্ছে অশ্লীল নৃত্য গীত, তা হচ্ছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা, তা হচ্ছে অশ্লীল ছায়াছবি, তা হচ্ছে নারী সৌন্দর্যের প্রদর্শনী। এই সব জিনিসগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে। এসব কি আমাদের সমাজে চালু আছে? আমাদের সমাজে আছে। তো জেনার উপকরণ কি কি বললাম? জেনার উপকরণ হচ্ছে সহশিক্ষা, জেনার উপকরণ হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী, জেনার উপকরণ হচ্ছে অশ্লীল পত্রপত্রিকা এবং অশ্লীল ছায়া ছবি। এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। এসব আমাদের সমাজে চালু আছে। ব্যাঙ্গের ছাতার মতো ভিডিও ক্লাব চালু হয়েছে শহরের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে, আর এ দিয়ে ছবি এনে মানুষ দেখতে থাকে আর চরিত্র নষ্ট হতে থাকে। এরপরে রয়েছে সহশিক্ষার ব্যবস্থা, রয়েছে নারীদের বেপরদিগি সৌন্দর্যের প্রদর্শনী, আর রয়েছে যৌন আবেদনমূলক পত্রপত্রিকা। আর পত্রপত্রিকার কাজই হচ্ছে এখন যৌন সুড়সুড়ি দেওয়া আর ইসলামকে গালি দেওয়া। বর্তমান সরকারের আমলে 1991 সনের জানুয়ারি থেকে শুরু করে, যখন সরকারের স্থিতিশীলতা ছিল না, জানুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সরকার প্রায় 138টি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দৈনিক পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন, এতগুলি পত্রিকা। আর সমস্ত পত্রিকায় ওনারা ঘোষণা করেছেন যে আমরা সাংবাদিকতার সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আর এই সর্বোচ্চ স্বাধীনতার সুযোগ নিয়ে প্রত্যেকটি পত্রিকা, অলমোস্ট প্রায় প্রত্যেকটি পত্রিকা ইসলামকে গালি দিচ্ছে। আর কিছু পত্রিকা সমাজে চালু হয়েছে, বাংলাদেশে চালু হয়েছে, ভারতের রয়ের টাকায়। ভারতের রয়ের টাকা দিয়ে যে যে পত্রিকা, দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা চালু হয়েছে, তার ভিতরে রয়েছে দৈনিক ভোর এবং আজকের কাগজ, সাপ্তাহিক পূর্বাভাস। ভারতের রয়ের টাকা দিয়া পরিচালিত এই কাগজগুলি গোটা বাংলাদেশের জাতি সত্তাকে দ্বিধা বিভক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাচ্ছে। আমার বন্ধুগণ, এই ধরনের একটা না, প্রয়োজন হলে সব নাম আমরা তুলে ধরব। ভারতের টাকা দিয়ে, ভারতের রয়ের টাকা দিয়ে তারা এভাবে পত্রিকা তৈরি করে গোটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপরে আঘাত হানতেছে। শুধু তাই নয়, তারা ইসলামের উপর আঘাত হানছে। আলেম এবং পীরেদের বিরুদ্ধে বক্তব্য তারা পত্রিকার ভিতরে, সমালোচনামূলক কথাবার্তা তারা লিখছে। এমন একটা সাপ্তাহিক পত্রিকা কম পাবেন যেখানে ইসলামকে, ইসলামী আন্দোলনকে কিছু না কিছু খোঁচা মারা না হচ্ছে, ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? তো এইভাবে করে তারা ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমি সেদিন ঢাকায় বলেছিলাম যে বর্তমান মহিলা সরকার চলছে বলে আমরা কথা বলছি না, কিন্তু আমাদেরও একটা ধৈর্য আছে। আমরা সরকারকে সময় দিচ্ছি এগুলিকে কন্ট্রোল করার জন্য। শাসনতান্ত্রিক অ্যাকশন নেওয়া উচিত গভর্নমেন্টের। শাসনতন্ত্রে কি আছে? শাসনতন্ত্রে, সংবিধানে, কনস্টিটিউশনে লেখা আছে যে নাগরিকদের কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য কেউ লিখতেও পারবে না, বলতেও পারবে না, সেটা দণ্ডমূলক শাস্তি। এটা শাস্তি হবে তার, এ ধরনের কথা লেখা আছে। এটা লেখা থাকা সত্ত্বেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, পত্রিকার মাধ্যমে যারা এগুলি লেখে, এগুলির বিরুদ্ধে গভর্নমেন্টের হাত দিতে, অ্যাকশন নিতে অসুবিধা কোথায়? আমরা সময় দিচ্ছি সরকারকে, তারা এই জিনিসগুলি দেখুক এবং অ্যাকশন নিক। যদি তা না হয় তাহলে জনগণের তো, ইসলামের, এদেশের মুসলমান বৃহত্তর জনসংখ্যা, জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, ইসলামের বিরুদ্ধে, তার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মুসলমানদের সবচাইতে প্রিয় জিনিসগুলির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুসলমানেরা তা বেশি দিন বরদাস্ত করবে না। আল্লাহ পাকের বলে বলেন, ইউদাআফালাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই সব কাজ যারা করবে, আল্লাহকে বাদ দিয়ে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বলে ডাকবে আর হত্যা করবে, জেনা করবে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন পুনঃ পুনঃ আযাব দেওয়া হবে। আর তাদেরকে ওয়া খুলুদ ফিহি মুহানা, তারা বড় লাঞ্ছনার জীবন যাপন করবে, সেখানে লাঞ্ছনার সাথে তারা বসবাস করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমান। ইল্লামান তাবা, এই সমস্ত আযাব থেকে বাঁচবে কারা? বাঁচবে সেই সব লোক যারা তওবা করেছে। এবং নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাদের অন্যায় ত্রুটিপূর্ণ কাজগুলিকে ভালো দিয়ে বদলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়াবান। এই সুসংবাদ তাদের জন্য যাদের জীবন নানা প্রকারের অপরাধে কলঙ্কিত করেছে যারা, এবং নিজেদেরকে সংশোধন করতে এখন ইচ্ছুক, জীবনে বহু গুণা করেছে, হারামি বদমাশি জিনা ব্যভিচার করেছি, এখন জীবনকে সংশোধন করতে চায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, জেনারেল এমনিস্টি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন যে তোমরা এখনো যদি হেদায়েত হতে চাও, চূড়ান্ত ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের জন্য তওবার পথ খুলে রেখেছি, আল্লাহ যদি এই তওবার পথ খুলে না দিতেন তাহলে মানুষ হতাশায় নিরাশায় শয়তান হয়ে যেত, তার মানে আরো পাপ করত, যখন আর কোনো গুনাহ যখন মাফই হবে না তখন আর কি করা যায়, আরো বেশি পাপের মধ্যে লিপ্ত হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তওবা করার জন্য, গুনাহ মাফের জন্য দরজা খুলে রেখেছেন। ইবনে জারির তাবারির একটি বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম, ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান, সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর ওই মহিলা দরজায় নক করলেন, আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও, তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি, এখন আমার বাঁচার পথ কি, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল, যাহারে শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য, এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন আমি সকালবেলায় আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শুনালাম, বললাম হে রাসুল আমি তো মহিলাকে এই রকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি, মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন ও মহিলা আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সেজদায় পড়ে গেলেন, তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃত দাসীকে আল্লাহর শুকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরাম, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাপ করে দিবেন। তওবা তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে, অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, হে আল্লাহ রাসূল আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। পড়েন সবাই, আশহাদু আল্লা ওই লোকটি যখন কলেমা পড়লেন বললেন আমি মুসলমান হয়েছি, আল্লাহ নবী বলেন শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তাম জিন্দিগির সমস্ত গুনাখাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, দোষ ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন, আল্লাহর নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে, আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন ও সাহাবী প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো, শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বত কি? করুণাকে, রহমতকে, ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে, একশো ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন, একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে, সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়, এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে 99 ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবীরা একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে পানিও আছে, যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো, ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই, বলো লোকটা কেমন পরেশান হয়। সাহাবীরা বলেন হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে, এর থেকে পরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে, বলো কেমন খুশি হয়। হুজুর হযরত সাহাবীরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা কোন বান্দা যদি আল্লাহর থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জেনা ব্যভিচার, বদমাশি, নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে রব্বুল আলামিন আমার গুণা মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠ পেরে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন, কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন, এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই, বলেন এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমন কি বাপ মা ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাফ চাইতো বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ভরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম, কিন্তু মুখ ফুলে বলে না যে অপরাধ করেছিস মাফ চাইয়া যা, এরকম বলে না। মাও বলে না, বাপেও বলে না, কিন্তু একমাত্র মহান সত্তা রব্বুল আমিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয়, আমি তোরে মাফ করে দেব, গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, কুফুরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে, আমি তোর জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন বান্দা একবার ডাকে দিল থেকে কলিজা থেকে, একটা ডাক যদি দেয় আল্লাহ হাজার ডাকের তুলনায়, একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক, এ ডাকটা কোথার থেকে? কলিজা থেকে। দিল সে জুবাত নিকলতি হে, আসার রাখতি হে, পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে, অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না, বলেন আলাদা কিনা? কলিজা থেকে ডাক বলেন না সবাই আল্লাহ। কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন সত্তর বার লাব্বাইক বলেন, সত্তর বার সাড়া দিয়া বলে বান্দা কি চাও, আমি তোর কাছে হাজির, কি চাস বল আমার কাছে, আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমার কাছে মাফ চাও, যত মাফ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন। হর হামেশা দেনে কো বো তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে বো বেজার হে, যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন, আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেজার হয়ে যান।
ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا.
আর যারা তওবা করে নেক আমল করে তার আল্লাহর দিকে ফিরে আসে যেমনটি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে, তার মানে হলো তওবা মাফ, তওবা কবুল করার জন্য, গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই। আছে কেউ? গুনাহ কি কেউ মাফ করতে পারে? দুনিয়ায় কেউ পারে? আকাশে কেউ পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? যদি মানুষ তওবা করে রব্বুল আলামিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত, এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই, সুতরাং সে জায়গা মতো এসেছে, অনুতপ্ত এবং অনুশোচনা করেছে। আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী অনুশোচনাকারীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন।
والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما.
আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এরা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায় নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার মোমেন বান্দারা এই ধরনের কোনো অনর্থক নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহ নাই, দুনিয়ার মানুষের স্বার্থ নাই, দেশের স্বার্থ নাই, রাষ্ট্রের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, এই ধরনের সমস্ত গাল গপ্প নাটক উপহাস এই ধরনের মজা এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মোমেন বান্দারা সেখানে দাঁড়ায় না, ময়লার কাছ থেকে নাকে রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায় এই লোকটিও তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায়।
والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا.
আর আমার বান্দাদের সাত নম্বরের রহমানের বান্দা খাঁটি বান্দা যারা, তাদের সাত নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত পড়ে যখন নসিহত শোনানো হয়, তখন তারা বোবার মতো বদিরের মতো বসে থাকে না। কথা বুঝতে পেরেছেন? রহমানের খাঁটি বান্দা যারা, তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয়, আল্লাহর কালাম যখন শোনানো হয়, আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না, বরং আমল করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর বিরোধী কাজ, এগুলি আল্লাহর কাজ, আল্লাহর রাসূলের কাজ, তখন তা পালন করা শুরু করে দেয়। এই পাঁচ দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো, এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন? বসে থাকবেন? যারা বসে থাকবে এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন, এরা হলো অন্ধ, এরা হলো বধির, এরা হলো বোবা। আমরা আল্লাহর এই যে কথা, আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি? আমরা হবো না, আমরা অন্ধ নয়, বধির নয়, বোবা নই, বরং আল্লাহ যা বলেছেন, যা শুনলাম, সামিআনা ওয়া আতানা, এই পাঁচ দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা, কার কথা শুনলাম, আর সমস্ত কথা আমরা আমল করবো। জোরে কোন আমিন, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমল করা কি? বসে না থাকা কি? বসে না থাকা হচ্ছে যা শুনলাম আল্লাহর যা ফরজ যা হুকুম তা মানব, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকব, এটাই হলো কাজ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা অষ্টম নম্বর এবং শেষ নম্বর হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে, তারা রহমানের যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে, আমার রব, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার আমাদের আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও। জোরে বলেন আমিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। শুধু মুত্তাকি বানায় না, মুত্তাকিদের নেতা বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা, এই সুরাটা, এই যা এটা তখনকার কথা যখন এই মোমেনদের মক্কী সূরা, তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা, যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের, যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের, কারো মা কাফের, কারো সন্তান কাফের, কারো মেয়ে কাফের, কারো জামাই কাফের, সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাঁটা বিঁধতেছিল, চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল। নিজের সন্তান, সন্তানের চেহারা যত ভালো হোক, সন্তানের সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন, সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, কোন নেককার ইবাদতদার পিতার মনে তা সান্ত্বনার কারণ হতে পারে না। সে তখন আল্লাহর দরবারে, আল্লাহ পাক বলেন, ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চক্ষের শীতলতা বানাও, তাদের আমল আখলা কেমন বানাও যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা দেখেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যাচ্ছে, সন্তান নামাজ পড়ে না, সন্তান রোজা রাখে না, সন্তান মানুষের তৈরি করা মতাদর্শের পেছনে স্লোগান দিচ্ছে, দৌড়াচ্ছে, আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না। ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে, আপনার দরদ হওয়া উচিত, ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমার বন্ধুগণ, দোয়া আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, দোয়া করো, পড়েন আমার সাথে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক বলেন এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল সেই সবরের কারণে আমি তাদের উত্তম জাযা দান করব, আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে, তাদেরকে সম্বর্ধনা দিবে, ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে।
ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদদার।
চতুর্দিক থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে, তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতিদেরকে, আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটা এই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সালামুন আলাইকুম। আল্লাহ বলছেন উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, তোমরা যে সবর ইখতিয়ার করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দিনকে চালু করতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে, আর সেই বিপদে সবর ইখতিয়ার করতে হয়, কত ভয় আসে, লোভ আসে, কত কিছু আসে, এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খাহেশকে আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন।
قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما।
ও নবী, আপনি এদেরকে বলেন, আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের জন্য তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো, আল্লাহর কাছে যদি দোয়া না করো, যদি হাত না পাতো, আল্লাহ কি যদি না ডাকো, তাহলে তোমাদের যদি আল্লাহর দরকারটা কি? ফাকাদ কাযযাবতু, তোমরা তো অস্বীকার করে চলছো। ফাসাউফা ইয়াকুনু লিযামা, খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে এমন অবস্থা এমন আযাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে। আমার বন্ধুগণ, একটা মানুষের সাথে মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি, পাথরও একটা মখলুক, মানুষও মখলুক, পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায়? পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না, মোনাজাত করতে পারে না, মানুষ ডাকতে পারে, হাত তুলতে পারে, তার হাত দেওয়া আছে। মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন, চোখের পানি যদি না ফেলতে পারলেন, আল্লাহ পাক বলছেন ও নবী বলে দেন, আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর? লাউলা দুআউকুম, তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো, যদি তার কাছে হাত না তোলো, তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি? তোমাদেরকে রব্বুল আলামিন তৃণখণ্ডের মতো উড়িয়ে দিবেন, কোন মর্যাদা থাকবে না আল্লাহর কাছে। সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন। আমার বন্ধুগণ, এই মোট আটটি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য, রহমানের খাঁটি বান্দাদের জন্য এই আটটি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই আটটি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আটটি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছেন। আটটি বেহেশত কয়টি? এই আটটি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কেয়ামতে খুলে দেন। জোরে কন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছিলেন, এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ কি করেছিলেন? একটা রাষ্ট্র। এই যা বললাম, এই পাঁচ দিন ধরে যা বললাম, এই সব গুণাবলী দিয়ে, এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন। সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দিগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন, আর মদিনা এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, রাষ্ট্র হলো, আর কোরআন দিলেন সংবিধান হিসেবে, শাসনতন্ত্র হিসেবে। আল্লাহর নবী বললেন, আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন, এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে, আর কোনো অশান্তি থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, নারী ধর্ষণ হবে না, হত্যা হবে না,
আরামের জমিন হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হুজুর বললেন খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ, কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ, সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি। আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন, কমিউনিজম ব্যর্থ হলো কেন? ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ। আসলে ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব, খাইতে দেব, পড়তে দেব, কাপড় দেব, চোপড় দেব, ওষুধ দেব, তোমাদের মৌলিক অধিকার মৌলিক প্রয়োজন মিটাবো, এগুলি সব তারা বলেছে। কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই, 70 বছর যেতে পারল না, বিদায় হয়ে গিয়েছে। মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন। কে মিটাতে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আর কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন, এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠল না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠল না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকত তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না, এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। দু চার দিন চলে গেছে খাবার নাই, রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল যাকাত সৎকার মালগুলি খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন, নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, আয়েশা রে, সারা দিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রসুলের আদর্শ। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো, তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো, ছেলে মেয়ের কাপড় চোপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো, কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল, এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে? চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন। আমার হতাশাগ্রস্ত ছাত্ররা, যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো, যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে, এখন যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছ তোমরা, আমরা তোমাদেরকে দাওয়াত দেই, কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই, ফিরে আসো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। লেনিন মরার ও মরে গেছে, কাল মার্স মরার মরে গেছে, পচে গেছে, গলে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর নেতৃত্ব, সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীজির নেতৃত্ব শেষ হবে না, ওই নেতৃত্বে আসো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলেই শান্তি পাবে তোমরা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। হাদিস শরীফে তার প্রমাণ আছে, মৌলিক প্রয়োজন মানুষের মিটিয়ে দিয়েছেন, যার যা দরকার, খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান বস্ত্র, এ সবগুলি মৌলিক অধিকার। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক আদম সন্তানের এটা অধিকার আছে, সকলে এটা পাবে। আমার ভাইরা, রাসূলে পাক নিজে ক্ষুধায় কষ্ট করলেন, কিন্তু মানুষের ক্ষুধা নাই, বাড়ি বাড়ি গিয়ে হুজুর খোঁজ খবর নিতেছেন। এমনকি আল্লাহর নবী যেসব বাড়িতে পুরুষ নাই, মেয়ে লোক, বিধবা মেয়ে লোক, গরিব মানুষ, বাড়িতে কেউ নাই। বিশ্বনবী তার বাড়ি গিয়ে বলেছেন, তোমার বাজার লাগবে নাকি আমারে বলো, বাজারটা করে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। বুহারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ যেদিন বাইতুল মাল ব্যাংকের উদ্বোধন করলেন, ব্যাংক উদ্বোধনী দিনে রাসূলুল্লাহ ভাষণ দিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তাহলে ঋণ পরিশোধের অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে ওই ব্যক্তি ঋণের বোঝা, আর তার বিধবা স্ত্রী আর তার এতিম সন্তানগুলি আর তার দায় দায়িত্ব সমস্ত ঋণের বোঝাগুলি আমি স্টেট প্রধান, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠায় নিলাম। এটাই হলো ইসলাম। এটা হচ্ছে ইসলাম, হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ইসলাম হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের দিকে আজকের যুব শক্তিকে এগিয়ে আসতে হবে। সমাজ, তোমাদের নেতারা যারা এখনো সমাজতন্ত্রের করার কথা বলে, ওরা রাজনীতির ব্যবসা করে। কিসের ব্যবসা করে? ওরা রাজনৈতিক ব্যবসায়ী। নিজেদের নেতৃত্ব টিকে রাখার জন্য অহেতুক এখনো সমাজতন্ত্রের বুলিয়া ওড়ায়। আমার যুবক ভাইরা, আমার যুবক ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ফিরে আসো, আল্লাহর দ্বীনের কাছে আসো, কোরআনের কাছে আসো। তোমাদের সাথে আমাদের তেমন কোন পার্থক্য নাই। তোমরাও চাও শান্তি, তোমরা চাও শান্তি, তোমরা চাও ধনীকে আর গরিবের, ধনী গরিবের ব্যবধান দূর করে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, কৃষক শ্রমিকের রাস কায়েম করার জন্য, সাধারণ মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ইকুয়ালিটি, একটা সাম্য সৃষ্টি করার জন্য, আল্লাহর কসম, তোমরা ওই মতবাদ দিয়ে এই সাম্য সৃষ্টি করতে পারবে না। পারবে? তোমার রাশিয়া পারে নাই, চীন পারে নাই, চীনে যা আছে অস্ত্রের জোরে টিকে আছে, হাজার হাজার স্বাধীনতা কামী মানুষের বুকের উপরে কামান চালিয়ে, ট্যাং চালিয়ে তারা সমাজতন্ত্র টিকে রেখেছে। অস্ত্র বন্ধ রাখুক, তারপরে দেখুক মানুষেরা কিভাবে সমাজতন্ত্রকে ধরে পোটলা বান্ধিয়া হোয়াং হো নদীর মধ্যে কেমনে ফালায় দেখবে। আমি যুবক ভাইদের বলবো, যুবক ভাইরা, ওই রাজনৈতিক ব্যবসায়ীদের কথা আর পেছনে পড়ো না, ফিরে আসো ইসলামের দিকে, কোরআনের দিকে। তোমার শক্তি সবটুকু এখানে লাগাও, এখানে আন্দোলন করো। তুমি দেখো না, তোমার নেতারা বলে মার্ক্সের কথা, লেনিনের কথা, মাও সেতুং এর কথা। আমরা কি মার্ক্স লেনিন মাওসেতুং এর কথা বলি? কন বলি? আমরা বলি সব সময় কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা বলি। আর তোমার নেতারা বলে মানুষের কথা, আমরা মানুষের কথা মানতে যাবো কেন? লেনিন, মার্ক্স, মাও সেতুং কতবার আমি মাহফিলে বললাম, এরা সব কাফের, এরা সব কি? আরে মিয়া, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমাকে তো একটা মুসলমানের জন্ম দিয়েছে, একটা মুসলমানের জন্মে হয়ে লেনিন আর মার্ক্সের মতো কাফের নেতৃত্ব মানবে, তাদের তৈরি করা আইন কানুনের পেছনে পড়বে, একটু লজ্জাও তো হওয়া উচিত। তোমাদের মনের মধ্যে তো এই বল আসা উচিত, হিম্মত আসা উচিত। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছিলেন হাতে তৈরি করা একটা বিশাল টিম। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখো, তোমরা কি এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবে সারা পৃথিবীতে? তোমাদের এই ইতিহাস কেন পড়ো না? লেনিন এবং মার্ক্সের কত সম্পত্তি, কত টাকার মালিক, সমাজ সবাইকে সমান করে দেবে বলে চসেস্কু কিভাবে দেশটারে চষে খাইছে, কিভাবে তাদের রাষ্ট্রপ্রধানরা কত সম্পদের মালিক, এগুলি দেখা দরকার। অথচ রাসূল যে টিম বানিয়ে গিয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুরতেছেন গভীর রাত্রে, ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু, আর একটা তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে, আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে। ভিতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ, সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই, ছেলেরা কান্দতেছে। মহিলা বলে, আমাকে তুমি জালিম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না, তুমি তো জানো না আমাদের অবস্থা কি, আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই, তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি, ঘরে খাবার নাই, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি করব। তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি আর বলতেছি গোস্ত রান্না হচ্ছে একটু পরে খাবি, কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। হযরত ওমর বলেন, আমার মনে হতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। হযরত ওমর দৌড় দিলেন, বললেন মা অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ায় বাড়ি গেলেন, হযরত আসলামকে ডেকে বলেন তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও। ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া। হযরত ওমর বলেন আসলাম এবার এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন আমিরুল মুমিনিন বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন। হযরত ওমর বলেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আটার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরত আসলাম বলেন আমি পিছনে পিছনে দৌড়ালাম, গিয়ে দেখি হযরত ওমর তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ খুলে আটা তরি তরকারি বের করে বলছেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার তিনি বললেন মা তুমি খাও আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে। হযরত ওমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন। হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বলতেছেন ওগো পথিক তুমি কে, তোমারে তো চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না, বললেন মা তুমি ওই খলিফার দরবারে যেও, সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে, আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হযরত ওমর চলে গেলেন। পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন যে দেখেন আহারে জাকি আমি বলেছিলাম তুমি খলিফা না, তুমি যদি খলিফা হতে ভালো হতো, এ তো সেই ওমর। মহিলা হযরত ওমরের কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাফ চাই, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর কেঁদে কেঁদে বলেন ও মা আমার কাছে তুমি ক্ষমা চাইও না, উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই, তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই, এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আমার ভাইয়েরা গোটা পৃথিবী পাতা পাতা করলে তালাশ করলেও কি এমন একটা ইতিহাস পাওয়া যাবে নাকি? আমার ভাইরা সেই জন্য বলি আমার যুবক ভাইয়েরা খবরদার এই পথ থেকে ফিরে আসো, সমাজতন্ত্রকে দুনিয়া বিদায় করেছে তোমরাও বিদায় করো, ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে শরিক হয়ে যাও, ইসলামী আন্দোলনের সঙ্গে শরিক হও, এদেরকে গালাগালি করে কোনো লাভ নাই, আজ হোক কাল হোক ইসলাম এদেশে বিজয়ী হবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ওরা বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের উপায় হবে কি, শ্রমিকদের কি উপায় হবে? আমার ভাইরা শ্রমিককে তো তোমরা কিছু দিতে পারো নাই, কমিউনিজম শ্রমিককে কিছু দিতে পারেছে? পুঁজিবাদের কথা বলছি না, তার কারণ পুঁজিবাদ তো আগেই মরছে, পুঁজিবাদ তো শেষ, বাকি যেটুকু আছে ওটুকুনও শেষ হয়ে যাবে, পুঁজিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং শ্রমিকদেরকে কিছু দিলে ইসলামই দিতে পারবে। ইসলাম বলেছে মালিক আর শ্রমিকের ভিতরে মনিব আর দাসের সম্পর্ক না, মালিক আর শ্রমিকের ভিতরে সম্পর্ক হলো ভাই ভাই। সম্পর্ক কি? আল্লাহ নবী বলেছেন তোমরা যেমন খাও শ্রমিককে তেমন খাওয়াও, তোমরা যেমন পড়ো ওদেরকে তেমন পড়াও, খাওয়া থাকা ইত্যাদির ব্যাপারে শ্রমিকদের ব্যাপারে খোঁজ খবর রেখো। আল্লাহ নবী বলেছেন শক্তির অতিরিক্ত কোনো বোঝা
শ্রমিকের উপরে চাপায় দিও না, আর শরীরের ঘাম শুকিয়ে দেওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। এই কথাগুলি রাসূলুল্লাহ শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আরো বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন শ্রম দিয়ে যারা খায়, সহস্তে যারা উপার্জন করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম, সুতরাং পরিবহন শ্রমিক হন আর গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকই হন আর কলকারখানা জুট মিল টেক্সটাইল ইত্যাদির শ্রমিকই হন, যে কোনো ধরনের শ্রমিক হন না কেন, সমস্ত শ্রমিকের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম। কে করেছে? ইসলাম করেছে। ইসলামের কাছে আসতে হবে। ওরা বলে ইসলাম যদি আসে তাহলে অমুসলিমদের হবে কি? আরে বাবা, অমুসলিমদের হবে কি তোমার এত যন্ত্রণা কেন? অমুসলিম মুসলমান কার? আল্লাহর। বলেন মুসলমান কার? অমুসলিম গুলা কার? আল্লাহ পাকে। আর কোরআন শরীফ কার? আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায়, আল্লাহর কোরআনের সংবিধান যদি চালু হয়ে যায়, মুসলমান অমুসলমানের নাগরিক অধিকার নিয়ে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি যেমন নাগরিক অধিকার ভোগ করবে, অনুরূপ ভাবে যে কোনো সংখ্যালঘুর একজন নাগরিক ঠিক সেইভাবে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা অধিকার সে পুরোপুরি ভোগ করবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু যারা থাকে ওরা হচ্ছে পবিত্র আমানত, ওই আমানতের খেয়ানত যদি কেউ করে, সংখ্যালঘুদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য আমরা মুসলমানেরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরধর্ম সহিষ্ণু জাত, ঠিক কিনা বলেন? মুসলমানদের চাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত আল্লাহর জমিনে আছে? জোরে বলেন আছে? নাই। আর আওরঙ্গজেবকে গালি দেয় যারা, আওরঙ্গজেব তিনি অমুসলিমদের উপর অত্যাচার করেছে, এগুলি মিথ্যা ইতিহাস। বরং বিগত 800 বছরের ইতিহাসে এ ইতিহাস নাই, এ ধরনের কথা নাই যে আলমগীর আওরঙ্গজেব হিন্দুদের শিখদের উপাসনালয় মন্দির ইত্যাদি তৈরি করার ব্যাপারে রাজকোষ থেকে যত অর্থ খরচ করেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার রাজকোষ থেকে এত অর্থ অন্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয় তৈরি করার জন্য এত খরচ আর কেউ করে নাই। এগুলো ইতিহাস। বড় বড় পদ তিনি দিয়েছিলেন হিন্দুদেরকে, আফগানিস্তানের মতো বিরাট এক এলাকার গভর্নর ছিল হিন্দু আওরঙ্গজেবের জামানায়, আওরঙ্গজেবের অর্থমন্ত্রী ছিলেন হিন্দু। এভাবে করে গুরুত্বপূর্ণ পদ তাদের তিনি দিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে অমুসলিমদের ভিতরে ভারসাম্য রক্ষা করেছিলেন। কোরআন এবং হাদিস অনুযায়ী তিনি ছিলেন ওলিউল্লাহ, বাদশাহ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, সুতরাং অমুসলিম নাগরিক আমার দেশে যা আছে, আপনাদের আজকে যত অমুসলিম ভাইয়েরা এসেছেন শুনে রাখুন, ভারতে বাবরি মসজিদকে ভাঙ্গার জন্য সরকার এবং সেখানকার জনগণ, উগ্রপন্থী লোকেরা যে চেষ্টা করছে, এবং ওই যে একটা আদভানি সে আবার আদা পানি খেয়ে লেগেছে বাবরি মসজিদ ভাঙবে বলে, এদেশের হিন্দুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বিশাল মাহফিলের থেকে ঘোষণা করছি, আল্লাহ না করুন ওরা যদি সত্যিই ভারতের বুকে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দেয়, আপনারা নিশ্চিত থাকুন এদেশের হিন্দুদের মন্দিরের একটা ইট কেউ কাউকে খসাতে দেওয়া হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ওরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে প্রতি বছর পাইকারি হারে, কারফিউ দিয়ে পুলিশের সহযোগিতায় মুসলমানদেরকে হত্যা করছে। আমাদের দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই? আছে? সাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি না। সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্ণোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের বিগত সহস্র বছরের। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। সুতরাং ওখানে যত মুসলমান মারুক আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, এবং আমরাও পথ খুঁজব কিভাবে মুসলমানদেরকে নির্যাতন থেকে মুক্ত করা যায়। কিন্তু আপনারা ভয় পাবেন না, আমাদের দেশে অমুসলিম আপনারা চাকমা হন, মণিপুরি হন, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় ভাইয়েরা হন, হিন্দু হন, বৌদ্ধ হন, আমার দেশে যারা বসবাস করেন অমুসলিম, আমার দেশের একটা অমুসলিম নাগরিকের এক গাছা পশম কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, আমরা তার গ্যারান্টি দিচ্ছি। আমরা মুসলমান, তাই আমাদের দেশের শান্তি সব চাইতে বেশি। আমরা মুসলমান, তবে আমরা কাপুরুষ নই। আমরা কি কাপুরুষ নাকি? আমরা দেখছি কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার চালাতেছে, কাশ্মীরের পাক দামান মহিলাদেরকে ধর্ষণ করছে, মসজিদের ভেতরে জুমার দিন স্টেন গানের ব্রাশ ফায়ার দিয়ে মুসল্লিদেরকে সেজদার অবস্থায় শহীদ করতেছে। আমরা বলবো ভারত সরকারকে, জুলুম বেশি দিন চালাবেন না, একটা শেষ আছে প্রত্যেক জিনিসের। অন্যের ঘর আপনারা ভেঙেছেন, আপনাদের ঘরও আজ হোক কাল হোক টুকরা টুকরা হবেই হবে, এটাই আমাদের দেশের উপরে। আমাদের দেশের উপরে এখন আবার বার্মা চোখ তুলেছে। আমরা যুদ্ধ কামনা করি না, তবে বার্মার স্মরণ রাখা উচিত, 12 কোটি মুসলমান বাস করে এই 54,000 জমিনের উপরে। আমাদের প্রতি যদি কেউ চোখ রাঙায়, সে চোখকে আঙ্গুল দিয়ে খুঁচে বের করে দেব আমরা। বার্মা যদি বাংলাদেশের উপরে হামলা চালায়, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ কামনা করি না। আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। একটা কথা মনে পড়ছে এখন, যারা বলেছিলেন বাংলাদেশের সাথে কার যুদ্ধ হবে, সেনাবাহিনীর কোনো দরকার নাই আমাদের দেশে, এমন কথা যারা বলেছেন, এখন তারা গিয়ে বার্মার বর্ডারে যান, সেনাবাহিনী নিশ্চয়ই দরকার আছে। আমার দেশের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। সুতরাং বার্মা যদি আমাদের গায়ে হাত তোলে, তাহলে শুধু আমার দেশের এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, আমার দেশের পদাতিক বাহিনী শুধু যুদ্ধ করবে না, বাংলাদেশের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, আলেম, পীর, সাধারণ জনগণ হাতের কাছে যা আছে তাই নিয়ে বার্মাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বার্মা চট্টগ্রামের কাছে, কক্সবাজারের কাছে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন আমাদের ইমানের সাথে, রক্তের সাথে সম্পর্ক, ঠিক কিনা কোনো? সুতরাং আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ত দিয়ে হেফাজত করব। পারবেন কিনা বলুন? আলহামদুলিল্লাহ। পড়েন না সালাতুনিয়া, ভাইরা। ইসলাম নারীর, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংখ্যালঘুদের, লঘুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, ইসলাম নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। আজকে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মহিলাদেরকে বলছে যে ইসলাম পর্দার নাম করে তোমাদেরকে আটকায় রাখছে, তোমাদেরকে পর্দার নাম করে অবরোধ প্রথা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। আমার ভাইরা, ইসলাম দিয়েছে নারীর আসল মর্যাদা। আমার মা বোনেরা, এই 5 দিন ধরে যত আলোচনা আমি করেছি, নারী পুরুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলের জন্য, এখন আপনাদের সম্পর্কে বিশেষ কথা বলছি, মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে, মহিলাদেরকে মায়ের জাত বলেছে। মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, তারা ছিল অধঃপাতিত, তাদের কোনো সম্মান ছিল না, স্বামী এবং তার মা বা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন। নবীজি বললেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সুগন্ধি, আর একটি হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে। আল্লাহ পাকের নবী বললেন, একজন সাহাবী বলেন, হুজুর খেদমত করবো কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তার মানে হলো পিতার চাইতে, পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী তিন গুণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, তিন গুণ বেশি করে দিয়ে দিলেন। নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার, পিতার সম্পত্তিতে অধিকার, মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন। মহারানা ফরজ করে দিলেন। আর অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন। ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। আর পুরুষকে বলেছে, ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিকও যদি হয়, তবুও তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার সুখ শান্তি সব দায় দায়িত্ব তুমি, স্বামী তোমার উপরে। তাহলে ইসলাম কি ঠকালে না জিতাইছে? ঠকালো না জিতালো? ইসলাম মহারানা ফরজ করে দিয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, স্ত্রীর মহারানা দেওয়া ফরজ, ফরজ রুবি দায়িত্ব হিসাবে আদায় করে দাও। এখন সেই মহারানা পুরুষ, এখন মহারানা নিচ্ছে কে? পুরুষে। কে নিচ্ছে মহারানা? উল্টা গেছে কাম। পুরুষের মহারানা মানে বিয়ে করার সময় ছেলের বাবা দাবি করছে, ছেলে আমার এমএ পাস, বিয়ে পাস করছে, সুতরাং ছেলেকে কি দিতে হবে? রেডিও দিতে হবে। রেডিও তো আজকাল চাইটা না, ওটা তো একেবারে নিচে পড়ে গেছে। ফ্যাক্স দিতে হবে, লেটেস্ট টেলেক্স দিতে হবে, তারপরে টেলিভিশন দিতে হবে, এরপরে গাড়ি দিতে হবে, কয়েক লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, আবুধাবিতে চাকরি দিয়ে দিতে হবে, এত কিছু দেওয়া লাগবে একটা মেয়ে দেওয়ার জন্য। আশ্চর্য কথা, এই বর পক্ষ এতটুকুন কথা চিন্তা করে না। এত অবিবেচক মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে, এই মেয়েটাকে ষোলো বছর ২০ বছর কলিজার রক্ত দিয়ে, হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে, হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে লালিত পালিত করেছে, সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? তাহলে বিবাহ তো আসলে মেয়েটাকে করতেছে না। যদি কন্ট্রাক্ট ফেল করে, যদি কন্যা পক্ষ এগুলি দিতে না চায়, তাহলে এ বিবাহ ভেঙে যায়, ঠিক কি না? ঠিক কি না? তাহলে বিয়ে করলো কি? মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তো টেলিভিশনের সাথে যদি এত মহব্বত থাকে তো মেয়ে বিয়ে করো কেন, টেলিভিশন বিয়ে করে নিয়ে ঘুমায় থাকো? আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখুন, এই যৌতুক প্রথা ছোট লোকি কারবার। এটা কি কারবার বলেন? ইতরদের কাজ। আরো জোরে বলেন, কার কাজ? অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ। এই যৌতুক ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আদায় করবে, হারাম। খবরদার, এই কাজ আপনারা করবেন না। যারা করবে সামাজিক ভাবে আপনারা তাদেরকে বয়কট করুন। নির্লজ্জ, এরা সারাম নাই। শ্বশুর যদি ইচ্ছে করে তার জামাইকে কিছু দেন, সেটা একটা ভিন্ন জিনিস। একটা ঘড়ি দিয়ে দিতে পারে, একটা জামা দিয়ে দিতে পারে, কিন্তু তোমার হাতি ঘোড়া তাল গাছ দিয়ে দেওয়া লাগবে, তার মানেটা কি? তুমি কামাই করতে পারো না, তুমি ভিক্ষুক, শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিবা? সুতরাং ইসলাম এভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে। আর আজকে যে মহারানাটা উল্টে গেছে, তারও একটা কারণ আছে। তার কারণ হলো এই যে মেয়েদের প্রতি যে আকর্ষণ থাকা উচিত ছিল, সে আকর্ষণ এখন বিকর্ষণে পরিণত হয়েছে। মানে যে জিনিস সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, তার দাম থাকে না। বোঝেন কথা? দাম থাকে না। আল্লাহ বলছিলেন, আল্লাহর কথা যেখানে আমরা ভঙ্গ করব সেখানে মুসিবত পড়ব। আল্লাহ বলছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলেছেন, মহিলাদের তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। তার মানে আমি একথা বুঝাতে চাই না কোরআন দিয়ে, আল্লাহ একথা বলার উদ্দেশ্য এটা নয় যে ঘরের মধ্যে তালা আটকায় দিয়ে ওদের রেখে দাও, তা না। ঘরের মধ্যে থাকো, মানে ঘরের যে পরিবেশ, বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে। ঘরের পরিবেশ কি? দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও, মানে একটা বোরখা পরে যাও, বোরখাটাও দরজা আছে, জানলা আছে, আছে না, একটা বোরখা পরে যাও। আর বোরখা যদি পরো তাহলে পরপুরুষ তোমাকে দেখতে পেল না, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, দাম বাড়বে, মর্যাদা বাড়বে, আর তোমার সতীত্বের হেফাজত হবে, তোমার শরীরেরও হেফাজত হবে। আজ পর্যন্ত আমি তো এ বক্তৃতা বহুবার করেছি, আজ পর্যন্ত যত মহিলার মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পরা ছিল, বোরখা পরা কোনো মেয়ের উপর অ্যাসিড পড়েছে? বরং বোরখা পরা মেয়ে লোক দেখলে যত বখাটে ছেলে হোক খালাম্মা করে ডাকে, মায়ের মর্যাদা দেয়। তার মানে হচ্ছে এ বোরখা পরে আল্লাহর হুকুম পালন করলো, আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়ার। জোরে কান সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা আপনাদের দাম নষ্ট করবেন না, আপনাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন। আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আইন মাফিক চলবেন। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরায়ে নূরের মধ্যে, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পড়লে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার এটা, মাথায় একটা চাদর পরো যে চাদরে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুকটা ঢেকে যাবে। এখন সেই গলার বুক ঢাকা কি? টেলিভিশন সব সর্বনাশ করে দিছে। টেলিভিশনে যে সমস্ত নর্তকীরা আসে, অভিনেত্রীরা আসে, সব একটা বিরাট লম্বা জামা হাজির সাহেবের মতো গায়ে দিয়ে আসে, এর মাথায় কোনো কাপড় নাই আর কোনো কি বলে কোনো চাদরও নাই। চাদর যদি থাকে মাফলারের মতো, পুরুষের মতো পিছনে ভালায় থাকে, অথবা গামছার মতো এক পাশে ঝুলাই রাখে। চাদর তো এইভাবে কোনো আর্ট করার জিনিস না, চাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যাওয়া। আমার মা বোনেরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই মর্যাদা নিয়ে যদি থাকেন আপনার দাম বাড়বে, সম্মান বাড়বে, সম্মান এমন বাড়া বাড়বে গর্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চা দিবেন, স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাওয়ার পরে যে সন্তান আসবে সন্তানগুলিও ভালো হবে, পর্দার মধ্যে যে সন্তান আসে সন্তান ভালো হবে। দেখেন না, এই যে আমি কবে যেন এই আলোচনা করেছিলাম এই তাফসিরের মাহফিলেই, যদি বলা হয় যে আগামীকাল এই মাঠে বড় ধরনের একটা খাসি এর প্রদর্শন হবে, আপনারা আসবেন দেখতে? লোক আসবে? লোকে কবে যেটা কি পাগলামি একটা ঘোষণা দিল, খাসি দেখতে প্যারেড ময়দানে যাওয়া লাগবে কোন জায়গায়? কি কারণে? খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায়। আর যদি বলি সুন্দরবন থেকে একটা খুব সুন্দর টানা টানা চোখ, সুন্দর ভুরু, কাজল কালো চোখ, গায়ে স্পটালা, খুবই সুন্দর একটি হরিণ আনা হয়েছে, ওটা কালকে দেখানো হবে, বহুত লোক আসবে এটা দেখতে, ঠিক কিনা? কারণ খাসির প্রতি আকর্ষণ নাই এই জন্য যেহেতু ওর পর্দা নাই, আর হরিণের প্রতি আকর্ষণ এই জন্য যে সে পর্দায় থাকে, অরে সবসময় পাওয়া যায় না, সেই জন্য ওর প্রতি আকর্ষণ এত। খাসি বেপর্দায় থাকে বলে ওর গায়ে এত গন্ধ যে দড়ি ধরলেও দুর্গন্ধ টেকা যায় না। এখানে বলে পাঠা, জি, পাঠার শরীরে দারুণ মেষ্কম্বরের গন্ধ নাকি? আর হরিণ জঙ্গলে থাকে, ওর পেটের মধ্যে কি হয়? মৃগনাভি, কস্তুরি, একটুখানি কস্তুরি নাড়াচাড়া করলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে শুভ্রাণে। পর্দায় থাকে, তাই ওর মধ্যে আল্লাহ নিয়ামত দান করেছেন। নারী বিপদ হয়ে চলল, হাজার পুরুষের দৃষ্টি তার প্রতি পড়ল, সব মানুষ কি একরকম? নানান রকমের দৃষ্টিতে সে তাকাইলো। লোকেরা কয় যে হুজুর আমরা ভালোভাবে তাকাই, বলেন তো কেমন করে তাকা? পরের মেয়ে লোক যখন দেখলেন যে মেয়ে লোকটা দেখতে আপনার মেয়ের মতো, দেখুন মেয়ের মতো আপনি, যে মেয়ে লোকটা দেখতে আপনার মায়ের মতো, দেখুন আপনার মায়ের মতোই, যেটা দেখতে আপনার বোনের মতো, দেখুন আপনার বোনের মতোই, কিন্তু যেটা দেখতে আপনার স্ত্রীর মতো, তারে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ইসলাম তো এই জন্যই পর্দার ব্যবস্থা করেছে, হাজারো মানুষের চোখের দৃষ্টি গিয়ে পড়ছে, আর এতে করে তার গর্ভস্থিত সন্তানের উপরে আসর করছে। তাই যে সন্তান আসে পেটে, এগুলো সন্ত্রাসী হয়, মাস্তান হয়, গুন্ডা হয়, দুর্গন্ধে চতুর্দিক ছড়ায় যায়। মানুষেরা বলে যে আল্লাহ এটারে শেষ করো, এটা যে মায়ের পেটে হইছে ওটার উপরেও গজব দাও। আর মৃগনাভি কি? পর্দানসীনা মহিলা যখন সে পর্দায় থাকে, বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, তার পেটের ভিতরে যখন সন্তান আছে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো হয় ভালো করে দেন, নির্গুণ আবির মতো এই সন্তান নেতা হয়, ভালো নেতা হয়, আলেম হয়, বুজুর্গ হয়, ভালো বুদ্ধিজীবী হয়, ভালো সাহিত্যিক হয়, ভালো আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায়, তার ভালো ভালো কাজ দেখে এমন সুঘ্রাণ ছড়িয়ে যায় চতুর্দিক থেকে, মানুষেরা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ছেলেটা এত ভালো, এই মানুষটা এত ভালো, এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো, মাও দোয়া পেয়ে যায়। সুতরাং আমার মা বোনেরা, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি, পর্দায় থাকুন। রাসূলুল্লাহ বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীর সমস্ত জিনিস হলো সম্পদ, ও খাইরুল মাতাউ দুনিয়া ইমরাতুস সালেহা, আর পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ, নেককারিনী মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাই আপনাদের কাজ হচ্ছে, আপনারা আপনারা ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, আপনারা যুদ্ধের ময়দানেও যেতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন, বহুত ব্যবসা তিনি করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন। আপনারা মিস্ট্রেস হতে পারেন, শিক্ষয়িত্রী হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আহত মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন। সুতরাং নারী ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, শিক্ষা দিতে পারবে, হসপিটালে চাকরি করতে পারবে, নারী সব পারবে, তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে, সম্মান কমবে না। মহিলাদের আরেকটি দায়িত্ব হলো স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দীন ও ঈমানের সাথে বসবাস করা, নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। মা বোনদেরকে বলবো, আপনাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠা করেছেন, সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন। এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুনছেন না আপনারা? বাংলা নাম শুরু হয়ে গেছে। কি নাম? নাম হচ্ছে হরিপদ হোসেন। বাংলার ওই কি কয় আরবি মিলাইয়া হরিপদ হোসেন, কৌশিক আহম্মদ, তারপরে ভগবতী খানম, এরপরে এই সন্ধ্যা বেগম, এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলাইয়া একটা কেরিকেসা, একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে। মনে রাখবেন, মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং কোরআনিক নাম হতে হবে, সাহাবায়ে কেরামদের নামের সাথে অর্থবহ নাম রাখবেন, সওয়াব হবে। আবার শুধু আরবি শুনি রাখবেন না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি। একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ্জিবান, তাই বললাম ভাই তুকাজ্জিবান কি নাম? কয় যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন, সূরা আর রহমানে 33 বার বলেছেন, আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম, সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ্জিবান। বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি, অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন, ইংরেজি নাম, হাবিজাবি নাম, বাংলা নাম খবরদার রাখবেন না। বাটি লাগছে নাকি? বাটি লাগে নাই, জোয়ার ক্রমান্বয়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছে, এই জোয়ারে আমরাও যেন জোয়ারের উল্টা না যাই, যারা জোয়ারের উল্টা চলবে শুষ্ক তৃণের মতো ভেসে কোথেকে কোথায় চলে যাবে, পাত্তা থাকবে না। ইসলামী আন্দোলনের জোয়ারে শরিক হতে হবে সকলকে মিলে। ওই যেমন সালভেশন পার্টি, তারা যেমন আলজেরিয়া ইসলামী বিপ্লব করেছে, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, কাজিকিস্তান, তাশখান, খোমা, আপনার কি কয় বোহারা ইত্যাদি এলাকায় যেমন ইসলামী আন্দোলনের এখন সূত্রপাত হয়েছে, একটা বিরাট বেল্ট তৈরি হচ্ছে, লক্ষ্য করেছেন? বিরাট বেল্ট তৈরি হয়ে বলয় তৈরি হচ্ছে, একদিকে রাশিয়ার ওই মুসলমান রাষ্ট্রগুলি উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বোহারা, তাশখান্দ ইত্যাদি এলাকা দিয়ে শুরু করে আজারবাইজান হয়ে, এরপরে আফগানিস্তান হয়ে, এরপরে পাকিস্তান হয়ে কাশ্মীরে সংঘর্ষ শুরু হয়েছে, কাশ্মীরি নিয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিরাট মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই এটা স্বপ্ন নয়, এটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ময়দানে, আমাদেরকে রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। পারবেন? জোরে বলেন পারবেন। ইসলামী আন্দোলনের জন্য জান মাল রক্ত সব কিছু দিয়ে উৎসর্গ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল যখন রক্ত দিতে পেরেছেন, সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছেন, আমরা পারবো না? আমরা পারবো না? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারা, জীবন দিতে পারা, এটা হলো সবচাইতে বড় নেয়ামত। শাহাদাতের মৌত কামনা করা সবচাইতে বড় নেয়ামত। দুনিয়ায় কোন মৌত শাহাদাতের সমান হয় না। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হায় আল্লাহ, তুমি দয়া করে আমাকে শাহাদাতের মৌত নসিব করে দাও, আর তোমার রসুলের শহর এই মদিনায় আমাকে তুমি মৃত্যুবরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। মৃত্যু, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মানুষ যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আল্লাহর সঙ্গে দিদার হওয়ার জন্য শাহাদাত হচ্ছে একটা সেতু বা ব্রিজ। এই ব্রিজটা পার হলে এপার দুনিয়া, আর ওপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রামের বিরাট ভূমিকা পালন করা লাগবে। পারবেন? কিন্তু প্রমাণ তো দিতে পারেন নাই অতীতে, সামনে পারবেন ইনশাআল্লাহ। নাকি সামনে পারবেন? এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম, বীর চট্টলার ময়দান থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কোন ময়দান থেকে? এই চট্টগ্রামের ময়দান থেকে। সেই জন্য চট্টগ্রাম সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জায়গা। এই জায়গায় হযরত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ডগুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম আল্লাহর হাজারো অলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে, আল্লাহর হাজার হাজার অলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি? খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম, ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো, বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন? নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে, বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অফ দ্য ইন্ডিয়ান্স এ বইয়ের ভেতরে তারা লিখেছেন, 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এ ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজবালি এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে, আর শহীদ রজবালির নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে।
তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছ, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছ। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো হতস হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমীরের কথা তোমরা ভুলে গিয়েছ। ঐতিহ্য স্মরণ রাখো, সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফেরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে। কোন কাফের মুশরিকদের ইতিহাস সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে, এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই, ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহে তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুনিভাবে চালাতে থাকে তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আপনারা মওলানা জাফর থানেশ্বরীর নাম ভুলে গিয়েছে, অনেক বিজাতি নাম মনে আছে কিন্তু মওলানা জাফর থানেশ্বরীর কথা জাতি ভুলে গিয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, পায়ে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, হাতে হ্যান্ডকাপ পরা। ব্রিটিশ গভর্নমেন্ট ওই হাইকোর্ট থেকে, ইন্ডিয়ান হাইকোর্ট থেকে তাকে শিকল দিয়া দড়ি দিয়া বেঁধে এতগুলি শিকল নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন হেঁটে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মওলানা আজাদী সংগ্রামের বীর সেপাহি বীর মুজাহিদ মওলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজরা আর ইসমাইলকে। হযরত হাজরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিসসালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রীর আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমান, মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ, খপ্পরে পড়ো না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না, ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ইমানের দিকে, তাহলেই আমরা মুক্তি পাব, নাজাব পাব, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে পারব। দেশ, এই দেশের সমস্ত দল মত জাতি মত নির্বিশেষে সকলে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি আর্থ সামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারব। আল্লাহ পাঁচ জনের তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসুন আমরা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুন দিদারোজে কি তমন্না, দিল মে হ্যায় ইহি তারানা, হো কাইসে মদিনা জানা, বেকল হ্যায় দিলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সাকিয়া পিয়াস বুঝাদো, শরাবে উলফত পিলাদো, খালি হ্যা মেরা পেমানা, বেকল হ্যা দিলে দিওয়ানা। বসাইয়া দুখিয়ারো কি দুঃখ সুনাইয়া, শুনলে তুমি আফসানা, বেকল হিলে দিওয়ানা। কিয়ামত হম হে খানে শফাআত, হম পে ভি করম ফরমানা, বেকল হে দিলে দিওয়ানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সল্লু আলাইহি ওয়া আলিহি।
মহব্বতের সাথে বলেন,
বালাগাল্লুনা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি।
পাঁচ দিনের, বরং বলতে গেলে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত আখিরি মোনাজাতের সেই শুভক্ষণ এখন আমাদের দোরগোড়ায়। একটু পরেই আমাদের সেই বাঞ্ছিত আখিরি মোনাজাত আল্লাহর দরবারে আমরা হাত তুলব।
পাঁচজন ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। একজন হচ্ছেন সমীর রঞ্জন মিস্ত্রি, এর নিজের নাম পছন্দ করেছে গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে ফয়সাল। আর একজন হচ্ছেন সুমন ধর, পিতা শ্যামল ধর, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ জসিম উদ্দিন। আর একজন হচ্ছেন দীপক কুমার মিত্র, পিতা গৌরঙ্গ মিত্র পটিয়া, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ দীন ইসলাম। শ্রী জনার্দন চক্রবর্তী, পিতা ডাক্তার ভুবন চক্রবর্তী, বর্তমান নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহিনী চক্রবর্তী, পিতা ললিত মোহন চক্রবর্তী মিরেশ্বরাই, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইমাম হুসাইন। এই পাঁচজনকে ইসলাম কবুল করানো হচ্ছে।
আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু সাক্ষ্য দিচ্ছি,
আমি সাক্ষ্য দিচ্ছি,
আল্লাহ ছাড়া,
আল্লাহ ছাড়া
কোন ইলাহ নাই,
কোন ইলাহ নাই,
মাবুদ নাই,
মাবুদ নাই,
তিনি এক,
তিনি এক,
তিনি একক,
তিনি একক,
তিনি নিরঙ্কুশ,
তার কোন অংশীদার নাই, অংশীদার নাই।
আমি আরো,
আমি আরো
সাক্ষ্য দিচ্ছি,
সাক্ষ্য দিচ্ছি,
মুহাম্মদ,
মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত,
আল্লাহর প্রেরিত
রাসূল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম।
সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। এরা এখন আমাদের মুসলমান ভাই, গতকালও আমি বলেছিলাম যে কলেমা পড়ার সাথে সাথে যারা কলেমা পড়েন, অমুসলিম থেকে কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে পেছনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ওনারা এখন মাসুম হয়ে গিয়েছে। গতকালকের মতো আজই, আজও আমি ওনাদেরকে আলিঙ্গন করছি।
সবাই যার যার জায়গায় বসে পড়ুন, আশেপাশের বিল্ডিং এর ছাদে, গাছের উপরে, রাস্তার উপরে, যিনি যেখানে আছেন সব বসে মোনাজাতে শরীক হন। দাঁড়িয়ে কেউই থাকবেন না, সব বসে পড়ুন। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব তিনি আপনাদের সামনে এই মাহফিলের কথা বলেছেন, আমি গত চার দিন বলে এসেছি। কোরআনে কারিমের এত বড় তাফসীরের মাহফিল সারা বাংলাদেশে আর একটাও হয় না, এটাই সবচাইতে বড় মাহফিল, আলহামদুলিল্লাহ। এটা চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামবাসীদের জন্য আল্লাহ পাকের এক নিয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ যেন বন্ধ করে না দেন, সবাই বলুন আমিন। আমরা এখন তওবা করছি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে মাপ চাই, পানা চাই, আশ্রয় চাই, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো, আমাকে আশ্রয় দাও। আমার ভাইরা, আপনারা সব কেবলামুখী হয়ে বসেন, নামাজের কায়দায় বসুন, আদবের সাথে বসুন, নামাজের কায়দায় আপনারা বসে যান, মনটাকে খুব নরম করে। রাজা, রাজা ধীরাজ, আকাশ জমিনের মালিক, সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমরা হাত তুলতে যাচ্ছি। হাত তুলতে যাওয়ার আগে তার রহমতের নামগুলি একবার একটু ডেকে নেই আমরা সবাই, খুব মহব্বতের সাথে করুণভাবে আল্লাহকে এভাবে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পাঁচ দিন ধরে কোরআনে কারিমের তাফসিরের এই মাহফিলে কোরআনের তাফসির শুনে কোরআনে কারিমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঁচা করেছে আল্লাহ হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক হে বিশাল জমিনের মালিক তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মাবুদ পাঁচ দিনের তাফসিরের মাহফিলে আমি মানুষ আলোচনা করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করি থাকি আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের দিল থেকে তা তুমি বিস্মৃত করে দাও মিটায় দাও হক কথা যা বলেছি দুরুদ সালাম যা পড়েছি তেলাওয়াত যা করা হয়েছে মেহরবানি করে চট্টগ্রামের এই ময়দান থেকে এটাকে হাদিয়া হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছে আল্লাহ কোন হালতে আছে জানি না তাদের কবরে যদি আজাব থাকে মেহরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আয় আল্লাহ আমরা যারা মা হারাইছি আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে মেহরবানি করে আজাব মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা বাপ হারাইছি বাপ যার কবরে চলে গেছে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন মা বাপের চাইতে নিয়ামত আর কি আছে দুনিয়ায় সবাই নানান রকমের সম্মান দিয়ে নাম সম্মান দিয়ে ডাকে সম্বোধন করে বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইল না আয় আল্লাহ বাপ যারা চলে গেছে মা যারা চলে গেছে কবরে বেহেশতের বাগান বানাও রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে মাওলানা রুহুল আমিন সাহেব আসতেন প্রতি বছর মাওলানা রুহুল আমিন এই বছর চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ কবরে বেহেশতের বাগান বানায় রব্বুল আলামিন এক ছেলে আমাকে চিঠি লিখেছে মাওলানা রুহুল আমিন আপনার কাছে থাকতেন বলে তার কথা আপনি দোয়া করলেন ওই লোক লিখেছে তার মা প্রতি বছর পায়ে হেঁটে হেঁটে মাহফিলে আসতেন সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছেলে দাবি করেছে আমার মার জন্য কি আপনি দোয়া করবেন না রব্বুল আলামিন নাসিমা আক্তার নামের সেই মহিলা তাকে তুমি জান্নাত নসিব করে দাও আয় আল্লাহ পাক বিগত এপ্রিল মাসে এই দেশে জলোচ্ছ্বাস আর ঘূর্ণি ঝড়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আয় আল্লাহ একজন মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছেন তার মা বাপ স্ত্রী সহ 44 জন লোক বিদায় হয়ে গেছে মাওলানা আবু তাহেরের 30-32 জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন যেসব মেয়েদেরকে সূর্য দেখে নাই
এই সব মেয়েরা পর্যন্ত উলঙ্গ হয়ে নদীর তীরে পড়েছিল। আল্লাহ, আল্লাহ, হাজার হাজার বাচ্চারা এতিম হয়ে গেছে, বাপ তালাশ করে পায় না। ওই এতিম গুলোর কে সান্ত্বনা দেবে? আল্লাহ, ওদেরকে চতুর্দিকে তাকায়, বাপ কারে ডাকবে? বাপ নাই, ওদের মা নাই, মা বাপ চলে গেছে। আল্লাহ, এই বাচ্চাগুলিকে তুমি সাহারা দিয়ে দাও। আল্লাহ, এই এতিমের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই। তাফসীরের মাহফিল, পাঁচ দিন ধরে কোরআনে কারিমের মাহফিল, আমরা বড় আশা করি কোরআন সামনে নিয়ে হাত তুলেছি। মাহবুব, বহু বুড়া মানুষ বহু দূর থেকে ঠান্ডা উপেক্ষা করে কানবার জন্য আসছে মাহফিলে। আল্লাহ, রব্বুল আলামিন, গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি। আল্লাহ, হাত উঠায়া কথা বলতে ভয় করে, লজ্জা করে। আল্লাহ, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো, বান্দারা কেমনে কান্দে দেখো। আলেম ওলামা কান্দতেছে, হাফেজে কোরআন কান্দে, বুড়া বুড়া মানুষ কান্দে, বাচ্চা বাচ্চা বেগুনা মাসুম ছেলেরা কান্দে। ও ভাইরা, কান্দেন, ভালো করে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আজকে কানবেন না, আবার কবে কানবেন? আল্লাহর কাছে কাঁদেন, যা চাওয়ার চেয়ে নেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, হায় আল্লাহ, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি না, মনের ভিতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে যায় জাসাগুলা পুরা করে দাও। রব্বুল আলামিন, মাওলানা শামসুদ্দিন সমাজ কল্যাণের সভাপতি, হায় আল্লাহ, বেচারা স্বাস্থ্যহারা, এই স্বাস্থ্য নিয়ে তোমার দিনের জন্য যে কাজ করে আল্লাহ, এই মরণাকে যে মা পেটে ধরেছে সে মা এখনো বেঁচে আছে আল্লাহ, তুমি তার মায়ের হায়াত দরাজ করো আল্লাহ, তাকে সুস্থ রাখো। আয় আল্লাহ, তার বাপকে জান্নাত নসিব করো আল্লাহ। সমাজ কল্যাণে যারা কাজ করতেছে সকলের প্রতি রহম করো, এর সেক্রেটারি, এর সভাপতি, সহসভাপতি, মেম্বার, সকলকে জান্নাত নসিব করে দিও কিয়ামতে আল্লাহ। আয় আল্লাহ, স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া না করে পারি না, সারাটা দিন পাঁচ দিন খাওয়া নাই, ঘুম নাই, ঠান্ডায় জাগতে জাগতে সুন্দর চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ, এই স্বেচ্ছাসেবকগুলির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ, এদেরকে বেহেশত নসিব করে দিও আল্লাহ কিয়ামতে। রব্বুল আলামিন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ যারা করে, কথা যারা বলে, এদের প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ, আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলিতে আমাদের কিছু ছেলেরা কাজ করে, ইসলামী ছাত্র শিবির, এদের 40 জন নেতা কর্মী পর্যন্ত শহীদ হয়ে গেছে আল্লাহ, ওদেরকে আর শহীদ করো না আল্লাহ। ওরা আমাদের কলিজার টুকরা, এই ছেলেগুলিকে আর তুমি শহীদ করো না আল্লাহ, এদেরকে তুমি কবুল করো আল্লাহ। হায় আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেশগার বানাও আল্লাহ। আল্লাহ কিয়ামতে আমাদেরকে বেনামাজি ছেলের পিতা হিসাবে উঠায় না আল্লাহ, বেনামাজি সন্তানের পিতা হিসাবে উঠায় না আল্লাহ, বেপর্দা স্ত্রীর স্বামী হিসাবে তোমার দরবারে আমাদের উঠায় না আল্লাহ। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য পুলিশেরা সাহায্য করেছে, প্রশাসন সাহায্য করেছে, কলেজ কর্তৃপক্ষ সাহায্য করেছে, সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ বার্মার দুষ্টামির হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো, ভারতের জুলুম থেকে কাশ্মীর হেফাজত করো, সারা দুনিয়ায় মুসলমানদের রাস কায়েম করো, ইসলামের রাস কায়েম করে দাও। যত আলেম ওলামা পীর দরবেশ আছে আল্লাহ সকলের হায়াত দারাজ করো, সকলকে ঐক্যবদ্ধ করে দাও। আওলাদে রাসূল, আয় আল্লাহ আওলাদে রাসূল সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, একজন আওলাদে রাসূলই আমরা এখানে পেয়েছি আল্লাহ। আয় আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, তার প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ এই মাহফিলে যত আলেম ওলামা আসছেন সকলের উপরে রহম করো রব্বুল আলামিন। আমি জানি না মা বোনেরা যারা আসছে কার মনে কি কষ্ট আছে, অসুখ আছে, মা বোনদের গুনাহগাতা মাফ করে দিও আল্লাহ, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, স্বামী সন্তান নিয়ে আয় আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো আল্লাহ, সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত থাকে না আল্লাহ, লোকেদের টাকা পয়সা দিয়ে তা মুক্ত করার তৌফিক দিয়ে দে রব্বুল আলামিন। সারা জীবন আমরা হুজুরের নাম শুনেছি, আমরা চোখে দেখি নাই, কাফের বেঈমানেরা হুজুরকে দেখেছে, তাইফের ময়দানে পাথর মেরেছে, ওহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছে। রব্বুল আলামিন আমরা হুজুরকে দেখি নাই, তোমার কাছে বিনীতভাবে আরজি পেশ করছি আল্লাহ, অন্তত তামাম জিন্দিগিতে একটা রাতে রসুলের সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতে হুজুরের সঙ্গে হুজুরের সুপারিশ আমাদের নসিব করে দিও, তোমার বেহেশত আমাদের নসিব করে দিও। আমার ভাইরা এই দেশে কোরআনে কারিমের কথা বলার তৌফিক বিগত 30 বছর কথা বলেছি, আমি বয়সের এক প্রান্তে এসেছি, আমার জীবনের সবচাইতে বড় আশা কোরআনে কারিমের খেদমত করতে করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও দেখব, আর কোরআনের খেদমত করতে করতে এর মধ্যে শাহাদাতের পেয়ালা আবার নসিব করায় দিও আল্লাহ। আমিন। আয় আল্লাহ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এই জন্য যারা কাজ করতেছেন তাদের হাউসালা বাড়িয়ে দাও, সমস্ত ষড়যন্ত্রকে তোমার আপন কুদরাতে ফুৎকারে উড়াই দিও আল্লাহ। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাতেছি যে আমাদের সব দোয়া মঞ্জুর করে নিয়েছো মাগুর করে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله سلام عليكم ورحمه الله